তো আজকে এই সুগন্ধায় রতনপুর হরে কৃষ্ণ উৎসব ভাগবত অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীশ্রীমৎ জয়প্রতাগ স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য, এদিক ওদিক না দাঁড়িয়ে আসনে বসুন। ভগবত কথা বসে শুনলে খুব ভালো লাগবে, সবাই বসুন। তো আমরা একটু ভাগবত থেকে একটি কথা শুনব, শ্রবণ করব। তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজগুণে মার্জনা করবেন। সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো ভগবানের কথা এই জগতে দুইভাবে প্রকট রয়েছে। একটি হচ্ছে ভগবানের মুখনিঃসৃত কথা, সেটি হচ্ছে ভগবত গীতা। তো ভগবানের মুখনিঃসৃত কথা এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ভগবান হচ্ছেন দিব্য তত্ত্ব, তিনি হচ্ছেন এই জগতের সবকিছুর ঊর্ধ্বে নির্গুণ তত্ত্ব, তাকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবান হচ্ছেন নিত্য জ্ঞানময় এবং আনন্দময় ব্যক্তি। তো সেই ভগবান যেহেতু নিত্য, তাই তার কথাও নিত্য। অনুরোধ করব কথা না বলার জন্য বামে যারা কথা বলছে, হরে কৃষ্ণ, মায়েরা ওখানে বসে আছেন কথা বলছেন, আপনার এখানে সাউন্ড আসছে, কষ্ট করে এখানে শীতে বসে আছেন, বাড়িতে তো কথা বলতে পারতেন, এখানে আসার কোনো দরকার ছিল না, এসেছেন শুনতে, শুনুন, আপনার চরণে ভিক্ষা চাইব কথা না বলার জন্য, যদি কথা বলার ইচ্ছা হয় ঘরে যাবেন। এখানে যারা বসে আছেন সকলের পা ধরে আমি অনুরোধ করব, ভিক্ষা চাইব, কেউ কথা বলবেন না, আপনাদের অপরাধ হবে, কেন ভগবানের কথা ভগবান থেকে অভিন্ন। মনুষ্য জীবনের সার্থকতা করতে আমরা এই সাধু সঙ্গে ভগবানের কথা শুনি, যেখানে আমরা চেতনাকে মার্জিত করি, আমরা যাতে এই জড় বন্ধন কর্মচক্রে বারবার ঘুরছি। এখানে দেখুন কিভাবে আমরা বসে আছি, কত রকমের লোক বসে আছে, মহিলা আছে, পুরুষ আছে, ধনী আছে, গরিব আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে। কেন জিজ্ঞাস করেন না যে আমি মহিলা উনি পুরুষ কেন, আমি অসুন্দর উনি দেখতে সুন্দর কেন, আমি অশিক্ষিত উনি শিক্ষিত কেন, আমি গরিব উনি ধনী কেন? এসব প্রশ্ন মনুষ্য জীবনে করতে পারে। তো এই জন্য সাধুসঙ্গ করার উদ্দেশ্য এই তত্ত্বগুলি গীতা ভাগবতের শিক্ষা সাধুসঙ্গে শ্রবণের মাধ্যমে তখন এই তত্ত্ব উপলব্ধি হবে, বিচার হবে, তখন নিজের কথাটা ধরতে পারবেন যে কেন আমি দুঃখ চাই না, আমার জীবনে বিভিন্ন দুঃখ আসে। আমরা সবাই সুখ চাই কিন্তু দুঃখ চাই না, কিন্তু দুঃখ আসে, কেন আসে? এগুলি প্রশ্ন মনুষ্য জীবনে করা প্রয়োজন। পাখি পশু এরা কেউ করতে পারে না, গাছপালা কীট পতঙ্গ কেউ প্রশ্ন করতে পারে না। মানুষ প্রশ্ন করতে পারে বলে এসব নিম্ন ইত্তর জুনি থেকে শ্রেষ্ঠ। ধর্ম আচরণ করতে পারে বলে পশু পাখি ইত্তর জুনি থেকে, মনুষ্য ইত্তর জুনি থেকে শ্রেষ্ঠ। এই কারণে তো এই জন্য আপনারা সত্যিকারে মনুষ্য জীবনে সার্থক করতে যদি চান, চেতনার উদ্বুদ্ধ করতে হবে। আমাদের চেতনা কলুষিত হয়ে আছে, যার ফলে আজ সারা বিশ্বে এই গীতা ভাগবতের শিক্ষা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বিতরণ করেছেন, ইস্কন প্রতিষ্ঠা করে এবং নামহট্ট সংঘ প্রতিষ্ঠা করা হয়েছে, নিত্যানন্দ প্রভুর প্রবর্তিত, যেখানে আদান প্রদান করা হয় নামের। কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন, তাই হৃদয়কে মার্জন করতে আমাদের সাধুসঙ্গে হরিনাম শ্রবণ কীর্তন প্রসাদ সেবা এসব করার জন্যই এখানে রতনপুর বা এখানে যে নামহট্ট সংঘ আছে এলাকায় এ ভক্তরা আয়োজন করেছেন, তা আমাদের কল্যাণের জন্য। তো আমি অনুরোধ করব আপনাদের চরণে শোনার চেষ্টা করুন। তো আমরা প্রথমে কি শুনছিলাম, কে মনে রেখেছেন? ভগবানের কথা, মুখনিঃসৃত কথা, সেটা কি? ভগবত গীতা। ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিঃসৃত বাণী, ভগবত কথা। তো আর এক ধরনের ভগবত কথা আছে শ্রীমদ ভাগবত, যা আছে ভগবান এবং তার ভক্ত সম্পর্কিত কথা, সম্বন্ধীয় কথা। সেই জন্য দুই ধরনের কথা, মুখনিঃসৃত কথা আর ভগবান তার ভক্ত সম্বন্ধীয় কথা, এই দুটি হচ্ছে চিন্ময় দিব্য, এটি জ্ঞানময়। দিব্য শব্দের অর্থ হচ্ছে এই জড়জগতে যে প্রকৃতিতে তিনটি গুণ আছে, সত্য রজতম গুণ, এই গুণের প্রভাবটা কি না, শত্রু মিত্র দেখা, মহিলা পুরুষ দেখা, মানে ডুয়ালিটি, দ্বৈত ভাব, দ্বন্দ্বে আসা, ওই পাড়ার লোক আমার শত্রু, ওই দলের লোক আমার শত্রু, এরা আমার মিত্র, এরা ধনী, এরা গরিব, ওরা খেতে পায় না আমি খেতে পাই, আমি ওদের দিব, এই যে দ্বৈত ভাব, দ্বন্দ্ব, ভগবদ্ গীতায় কৃষ্ণ বলেছেন এই গুণের প্রভাবে আমাদের মধ্যে প্রদর্শিত হয়, সেটিকে বুঝতে হবে। তো এই দ্বন্দ্ব যতদিন থাকবে এই জগতে, এই শত্রু মিত্র বা ধনী গরিব, স্ত্রী পুরুষ, এরকম সমস্ত ভাবনা আসবে দেহাত্ম বুদ্ধিতে, যেটা পশুদের মধ্যে দেখা যায়। মনুষ্য সমাজে এটাকে উন্নয়ন করার জন্য পশু থেকে শ্রেষ্ঠ, যে এই দ্বৈত ভাব থেকে মুক্ত হওয়ার জন্য। তো সেজন্য গুণের প্রভাব মুক্ত হতে হবে। তো সেই গুণের প্রভাব মুক্ত হওয়ার উপায় হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ, হরিনাম কীর্তন জপ, প্রসাদ সেবা, ভক্তি উদয় করা, যে ভক্তির মাধ্যমে আমাদের গুণের থেকে আমরা মুক্ত হতে পারি, আর যার ফলে এই ভগবত তত্ত্ব উপলব্ধি হবে। ভগবান কে, এই জড়জগৎ কি, দুঃখ চায় না কেন, দুঃখ আসে, এসব বুঝতে পারবে। তো সেজন্য ভগবান মুখনিঃসৃত কথা গীতা, সেটাও গুণাতীত, কেন ভগবান থেকে এই গুণগুলি এসেছে, তিনি গুণমুক্ত। আর ভাগবত তার সম্বন্ধীয় কথা, তার ভক্ত সম্পর্কিত কথা, সেটাও গুণমুক্ত। তো সেজন্য কেন ভগবানের কথা পবিত্র। অর্জুন ও কৃষ্ণকে প্রার্থনা করে বলছেন যে আপনি হচ্ছেন যে পবিত্রম পরমং ভবান, আপনি হচ্ছেন পবিত্র আর পরম ধামম। পরম ধাম মানে ধাম শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। তো একমাত্র ভগবান হচ্ছেন আশ্রয়দাতা। মনুষ্য জীবনে আমাদের উপলব্ধি করা উচিত, আমরা অনেকের আশ্রয়ে যাই কিন্তু সে যে যার আশ্রয়ে যায় তিনি নিজেই আশ্রয় পায় না, তিনি আমাকে কি করে আশ্রয় দিবেন? এমনকি দেবতারা পর্যন্ত আশ্রয় দিতে পারে না, তারাও ভগবানের আশ্রয়ে যায় অসুরদের দ্বারা উৎপীড়িত হয়ে। আমরা যে দেবতাদের আরাধনা করি তাদের কাছে যাই আশ্রয় পাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, যা পাবো সেটাকে আমাকে রক্ষা করবে ভাবি। দেবতাদের কাছে আমরা যাই কেন? পূজা করি, দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, মনসা পূজা, কি চাই? ধনং জনং সুন্দরীং কবিতাং, এই সমস্ত প্রার্থনা করি। আমরা কেন প্রার্থনা করছি? না, আমার পুত্র চাইছি, পুত্র আমাকে রক্ষা করবে, পুত্রের আশ্রয়ে যেতে চাইছি, এরকম ভাব। ধন সম্পত্তি চাইছি দেবদের কাছে, কেন? টাকা পয়সা আমাকে রক্ষা করবে। তো এগুলি সত্য না মিথ্যে? টাকা পয়সা আমাদের রক্ষা করবে? কয়জন মনে করেন, হাত তুলুন দেখি, টাকা পয়সা রক্ষা করতে পারে না। কেন? টাকা পয়সা অনিত্য। আপনারা জানেন 500 টাকার নোট, 1000 নোট যদি সেটা রক্ষা করতো, এখনো রয়েছে অনেকের কাছে, সেটা কাজে লাগে না, তাহলে যে কোনো সময় এই টাকা নষ্ট হয়ে যাবে, এর কোনো মূল্য নেই, একটা কাগজ, সাধারণ কাগজ, এনি টাইম সেটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আর এই টাকাও আপনার কাছে চলে যাবে একদিন আপনার কাছ থেকে। তো সেজন্য কোনো কিছু এই জগতে আমরা দেবতাদের আশ্রয়ে যাই যে তারা আমাকে রক্ষা করবে, কি দিয়ে? না, আমি পুত্র চাইছি, আমাকে পুত্র ছিল না, বুড়ো হলে দেখবে, কিন্তু আপনার পুত্র এলো, কান্না করলো, মারা গেল, তাহলে কে রাখবে? কেউ রাখতে পারবে না। হরে কৃষ্ণ, আপনাদের পা ধরবো একটু, যে বাড়িতে যান, একটু লজ্জা করা উচিত, কথা বলছেন, একটু ভদ্রতা রক্ষা করতে হবে। শিক্ষা এখন নিচে চলে গেছে, তো সেজন্য মানুষ অভদ্রে পরিণত হয়ে গেছে। বলা হচ্ছে একটা পশুকে বললে ও শুনবে চুপ হয়ে, কিন্তু মানুষ আজকাল পশু থেকে হীন হয়ে গেছে, শুনতে চায় না। এটা নির্লজ্জ হওয়া উচিত না সমাজে, ক্ষমা করবেন বলার জন্য। তো এখানে আপনাদের অপরাধ হবে, আমরা ভাগবতের শাস্ত্রের কথাতে ডিস্টার্ব করলে আপনাদের অপরাধ হবে, বুঝতে পারছেন? তো যেন আপনাদের যাতে মঙ্গল হয় সেটা আমরা কামনা করছি, ক্ষমা করবেন কিছু বলার জন্য। সেজন্য ভাগবতে বলা হয় সমাশ্রিত যে পদপল্লব প্লবম মহৎপদং পুণ্য যশো মুরারে, ভগবান হচ্ছেন একমাত্র মুকুন্দ মুরারি, মুক্তিদাতা। আমাদের প্র্যাকটিক্যাল হওয়া উচিত, আমরা সবাই বিজ্ঞান বিশ্বাস করি, বিজ্ঞান মানে সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল, বাস্তব। তো আমরা অবাস্তব জিনিসটাকে বাস্তব মনে করছি, কিন্তু প্রকৃত যে বিজ্ঞান এই গীতা ভাগবতে দেওয়া হয়েছে। প্রত্যেকটা অক্ষর আপনি যদি বিচার করবেন চিত্তে, হৃদয়ে, আমরা ব্রেনের দিয়ে বিচার করি বলে জল্পনা কল্পনা করি, এই জন্য সমাজে মানুষ ব্রেনের দ্বারা স্কুল কলেজের ডিগ্রি নিয়ে ব্রেনের দ্বারা বিচার করে, বুদ্ধি দিয়ে বিচার করে, তাতে জল্পনা কল্পনা হয়, এটা হয় সেটা হয় এরকম হতে পারে, এইসব হয়, জল্পনা কল্পনা হয়। কিন্তু ভগবত তত্ত্ব স্কুল কলেজের ডিগ্রি দিয়ে বোঝাও যায় না। সাধু সঙ্গে যখন চিত্ত মার্জিত হবে তখন একদিন বোঝা যাবে আমি কি ভুল করেছি, তখন কান্না করবেন, ও আমি একদিন এরকম সাধু সঙ্গে কথা বলছিলাম, অপরাধ করছিলাম, তখন কান্না করবেন। বহু বড় বড় বৈজ্ঞানিক, ডক্টর, ইঞ্জিনিয়র এই ইস্কনে রয়েছে, সারা বিশ্বে লোক আজকে এই কৃষ্ণ ভক্তি গ্রহণ করছে, কেন? এখানে রিয়েল সায়েন্স, তারা প্রকৃত বিজ্ঞান, বাস্তব জিনিসটাকে বুঝতে পেরেছে। কেন? এই জগতে যেটা আমরা বাস্তব বলি সেই চিন্ময় জগতের একটা প্রতিফলন অবাস্তব জিনিসকে বাস্তব বলি, যেমন আয়নার সামনে গেলে ডান হাতটা বাম হাত মনে হয়, পুকুর পাড়ে গেলে একটা গাছের উপরটার নিচে নিচটা উপরে মনে হয়, সেগুলি প্রতিফলিত। তার মানে বাস্তব জিনিসটা চিনময় জগতে আছে, এখানে নেই। এখানে যে সুখ সেটা বাস্তব নয়, এটা অনিত্য। কিন্তু সুখ বলে একটা জিনিস রয়েছে, আনন্দ নিত্য, তো তার প্রতিফলন এখানে রয়েছে। মরিচিকা যেমন মরুভূমিতে, সেখানে জলের আশায় পথিক পশুরা দৌড়ায়, কিন্তু জল একটা বাস্তব জিনিস রয়েছে, কিন্তু মরুভূমিতে জল নেই, কিন্তু তার বাস্তব প্রতিফলিত হচ্ছে, কিন্তু রিয়েল জিনিসটা আছে। ঠিক তেমনি আমরা আনন্দ পেতে চাই, সুখ পেতে চাই, শান্তি পেতে চাই। এখন আমরা সুখ শান্তি মনে করি, দুঃখের একটু নিবৃত্তিকেই সুখ মনে করি। ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1965 সালে যখন আমেরিকায় গিয়েছিলেন, আমেরিকার মতো ছেলেমেয়েরা হিপ্পি হয়ে ঘুরে বেড়াচ্ছে, পিতামাতা সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তারা সুখের শান্তির অন্বেষণ করছে। তাহলে দেখুন তাদের কি অভাব ছিল, টাকা পয়সা গাড়ি বাড়ি বৈজ্ঞানিক উন্নতি কোনো কিছুর অভাব নেই ইন্দ্রিয় সুখের, কিন্তু হতাশা উৎকণ্ঠা উদ্বেগ। তাই তারা কোথায় সুখ পাবে, ঘর বাড়ি ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছে। আর ইস্কনের প্রতিষ্ঠাতা এই ভারতবর্ষ থেকে তিনি গিয়েছিলেন কলকাতা মহানগরী থেকে, অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যার আগের নাম ছিল অভয়চরণ দে, তার সন্ন্যাস নাম হচ্ছে ভক্তিবেদান্ত স্বামী, যাকে সারা বিশ্বের লোক প্রভুপাদ নামে এখন জানেন, অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা। তিনি জলদূত জাহাজে গিয়ে আমেরিকায় সেখানে একটা পার্কে গাছের গোড়ায় বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করছিলেন। আর সব সেই ছেলেমেয়েরা সব পার্কের মধ্যে সব বিভিন্ন মিউজিক যন্ত্র বাজিয়ে তারা নাচ করত একটু আনন্দ পাওয়ার জন্য, কেন তাদের জীবনটা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে ভরে আছে। ঘর বাড়ি ত্যাগ করে মিউজিক যন্ত্র নিয়ে কিছু নাচতে গাইতে, আর চুরস গাঞ্জা আফিম অবৈধ ক্রীড়া ছেলেমেয়েরা অবাধে মেলামেশা এসব করে তারা ভাবছে এটাই সুখ হবে। তো প্রভুপাদের সামনে এসে ঘিরে শুনছে প্রভুপাদ কি একটা বলছেন, গান গাইছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই শব্দটা এত দিব্য ধ্বনি ছিল, তাদেরকে আকর্ষণ করেছে। এখন তারাও এই গান করে নৃত্য করেছে, প্রভুপাদকে জিজ্ঞাস করেছে যে স্বামীজি আপনি কোথা থেকে এসেছেন, যে আমি ভারত থেকে এসেছি। কেন এসেছেন, কিছু দিতে এসেছি। তো হাসছে তখন, আপনি ভারত থেকে এসেছেন কিছু দিবেন, ভারতবর্ষ তো গরিব দেশ, আপনার দেশ থেকে তো ইতিপূর্বে অনেক স্বামীজিরা এসেছেন, যোগীরা এসেছেন, কেউ মেয়ে নিয়ে গেছে, কেউ টাকা নিয়ে গেছে, কিছু ভেলকিবাজি দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু আপনি আবার বলছেন দিতে এসেছেন, নিতে আসেননি। বুঝলেন, না আমি দিতে এসেছি। বলে আপনি কি দিবেন, আমাদের কি অভাব আছে। তো প্রভুপাদ বললেন, তোমাদের দেশে লোক লক্ষ লক্ষ লোক সুইসাইড করছে কোন দোষে, কোন কিসের অভাবে, কিসের অভাবে সুইসাইড করে মানুষ, কিছু অভাব পূরণ হচ্ছে না, কোন দুঃখে ঘুমের ট্যাবলেট না খেয়ে ঘুমাতে পারছো না তোমরা, বলো তোমরা এরকম হিপ্পি হয়ে ঘুরে বেড়াচ্ছ কেন, তোমরা সুখে আছো। তখন প্রভুপাদ কে তারা উত্তর দিয়েছিল, স্বামীজি আমরা যখন চুরস গাঞ্জা মদ ইত্যাদি খেয়ে যখন বুধ হয়ে পড়ে থাকি নেশাগ্রস্ত হয়ে, তখন আমাদের সেই দুঃখের কথা আমরা ভুলে যাই, কিন্তু আবার যখন নেশা কেটে যায় আবার হতাশা উৎকণ্ঠা উদ্বেগে জর্জরিত হয়ে যায়। তার মানে দুঃখের একটু নিবৃত্তিকেই সুখ লোক মনে করে। প্রহ্লাদ মহারাজ তার উদাহরণ দিয়ে বললেন চুলকানি, চুলকানি সবাই জানে, ভাগবতে সেই চুলকানির কথা বলা হয়েছে, মহাজনেরা বলছেন যে জড়জগতে মানুষ জানে না জড় জগতের যে সুখটাকে সুখ মনে করে তার পরিণাম হচ্ছে ওই চুলকানির মতোই। চুলকানি প্রাথমিকভাবে আনন্দ হবে, সুখ হবে, কিন্তু পরিণাম জ্বালা যন্ত্রণাময়। তুই জড় জগতে কোনো সুখ নেই, আমরা দুঃখের একটু নিবৃত্তি কি মনে করছি সুখ, পরিণামে হতাশা উৎকণ্ঠা কেন আসছে? কেন না আত্মার যে খোরাকি, যে নিত্য আনন্দময় হচ্ছে আত্মা, ভগবানের অংশ, তো তার সাথে সম্পর্ক যুক্ত না হওয়া পর্যন্ত বদ্ধজীব এই জড়দেহের দ্বারা যতই ইন্দ্রিয় সুখের আয়োজন করুক না কেন, সুন্দর বাড়ি গাড়ি, সুন্দর স্ত্রী, সুন্দর স্বামী, যত রকম টাকা পয়সা ইনকাম করুক না কেন, তবু হতাশা উৎকণ্ঠা উদ্বেগ থেকে মুক্ত নয়। এটিকে প্রশ্ন করে বিচার করে দেখুন, এইসব বাস্তব কথা শাস্ত্রে রয়েছে। যেন প্রকৃত সুখ বা শান্তি, পরাশান্তি, প্রকৃত আনন্দ রয়েছে, এই জগতে যেটা আমরা পাচ্ছি এটা মাত্র আভাস, এটা উল্টু পরিণাম দুঃখ। তো এটাকে বলে প্রেয়, প্রেয় মানে আপাতত দুঃখ, মানে আপাতত সুখ। প্রেয় শব্দের অর্থ হচ্ছে আপাতত সুখ, ঠিক চুলকানির মতো। কিন্তু শ্রেয় হচ্ছে নিত্য, প্রথমে ভালো লাগে না, যেমন এখানে ভগবত কথা বলতে, শুনতে, হরিনাম করতে আমরা বলছি, কেউ অনীহা করছেন, কাউকে বলা হচ্ছে হরি কথা শুনুন, কেউ কান অনীহা করছে, গল্প করছে, তো মানে এটা আমরা অ্যাবনর্মাল কন্ডিশনে রয়েছে। মানে রোগী সে যন্ত্রণা পাচ্ছে, রোগ আছে, নর্মাল কন্ডিশন আর একটা রোগাগ্রস্ত কন্ডিশন, মধ্যে পার্থক্য রয়েছে। রোগাগ্রস্ত অবস্থায় কেমন আমার যন্ত্রণা, জ্বর এসে গেছে, হু হা করছি, চিৎকার করছি, কান্না করছি, ঘা হয়ে গেছে, যন্ত্রণা করছে, কিন্তু যখন এগুলি নেই নর্মাল অবস্থায় কত ভালো লাগছে। তো এই জড় জগতে বদ্ধজীব অ্যাবনর্মাল কন্ডিশনে রয়েছে, তার মানে রোগাগ্রস্ত অবস্থা। সেই রোগাগ্রস্ত অবস্থাতে কি, বারম্বার জন্ম মৃত্যু জরা ব্যাধি, হ্যাঁ এই হচ্ছে এই রোগাগ্রস্ত অবস্থা। তাই এটাকে বলা আছে সংসার দাবানল। দাবানল জঙ্গলে লাগে, বনে লাগে, সেখানে কেউ লাগিয়ে দেয় না, গাছে গাছে ঘর্ষণ হয়ে সারা জঙ্গল পুড়ে যায়, কিন্তু কোনো দমকল বাহিনী সেটাকে লিভাতে পারে না। যদি বৃষ্টি হয় তখন লিভাতে পারা যায়। বন জঙ্গলে আগুন লেগে গেলে কোনো সরকারি বৈজ্ঞানিক উপায়ে কোনোদিন জঙ্গলকে লিভানো যাবে না, যাবে দাবানল লেগে গেলে। তো এই জড় জগৎকে সংসার দাবানল দাউ দাউ করে জ্বলছে। এখানে কোনো ডাক্তার নেই, কোনো পিতামাতা নেই, বৈজ্ঞানিক নেই, দেবতারা নেই, যে এই দাবানল আমরা নিজেরাই লাগিয়ে দিচ্ছি পরস্পর মধ্যে, হ্যাঁ দ্বন্দ্ব, ও ওই লোকগুলো আমার শত্রু, ওই পাড়ার এটা আমার মিত্র, দ্বন্দ্ব লেগে গেল, এটা কে লাগাচ্ছে, আমরা লাগাচ্ছি। তো এই যুদ্ধ আমরাই লাগাচ্ছি দাবানল। তো এটা কেবল প্রশমিত হতে পারে, এই সংসার দাবানল নির্বাপিত হতে পারে, যখন সেই ভগবানের করুণার প্রেম বৃষ্টি, হ্যাঁ যখন এখানে পতিত হবে। তো সেই করুণার প্রেম বৃষ্টি রূপে বৈষ্ণবগণ, ভগবানের শুদ্ধ ভক্তগণ, তারা সেই প্রেম বৃষ্টি করার জন্য, সংসার দাবানলকে নির্বাপিত করার জন্য তারা দিকে দিকে চতুর্দিকে ঘুরে বেড়ান, তাদের অন্য কোনো কাজ নেই, কেবল সেই কৃষ্ণ নাম, যেই কলিযুগে যুগধর্ম, সেটি গ্রহণের মাধ্যমে চিত্তরূপ আয়না পরিষ্কার হয়, সংসার দাবানল নির্বাপিত হয়, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, আমাদের স্বচ্ছ হয়ে যায় হৃদয়, এত আনন্দম বুদ্ধিবর্ধনম, সমুদ্রের মতো আনন্দ সেখানে আর শেষ নেই, হ্যাঁ এরকম আসতে লাগবে। তো সেজন্য প্রথমে আমাদের ভালো লাগে না, জন্ডিস রুগী, রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে জানালেন, জন্ডিস রুগীকে মিছরি খেতে তিত লাগবেই, কিন্তু ওই মিছরি খেতে খেতে তিত লাগলেও ডাক্তারের উপদেশ এটাকে খেতে হবে, তিত লাগ খাও, তার মানে তোমার রোগ আছে, মিছরি কোনোদিন তিত লাগবে না, তার মানে রোগ আছে বলে তিত লাগছে। তাই হরিনাম আমাদের তিত লাগছে, ভগবানের কথা তিত লাগছে, সাধু সঙ্গ ভালো লাগে না, তার মানে রোগ রয়েছে। সেটা কি, এই বারম্বার ভগবানকে ভুলে গিয়ে জন্ম মৃত্যু চক্রে ঘুরছি, হ্যাঁ সংসার দাবানল জ্বলাচ্ছি, হ্যাঁ এগুলি ভালো লাগছে, কেন অনাদিকাল থেকে ভগবানের থেকে দূরে আসা, ভুলে গেছি। যখন কেউ দেখবেন বহুদিন সরে যায়, অন্যের দুঃখে চলে যায়, সে ভুলে যায় তার বাড়ি ঘর সব কিছু কথা, বহুদিন চলে গেলে। ঠিক তেমনি আমরা আমাদের নিত্য আলোর কথা ভুলে গেছি, কিন্তু যখন সংসর্গ আসবে, যেমন দেখবেন গাছের মধ্যে আগুন আছে, যখন অগ্নির সংযোগ হবে সেটা জ্বলে উঠবে। ঠিক তেমনি বদ্ধজীবের হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি রয়েছে, কিন্তু সেটি কি করে জাগ্রত হবে না? সাধু সঙ্গে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, সেই জন্য আমরা সাধু সঙ্গ করি। সেই জন্য ভাগবতে সুন্দর কথা বলা হয়েছে, দেবহূতি মাতা যিনি হচ্ছেন একজন রাজকন্যা, তিনি বিবাহ করলেন, তার পিতা বিবাহ দিলেন কর্দম মুনিকে, যিনি একজন ঋষি। রাজকন্যা রাজাকে বিবাহ করা উচিত, রাজপুত্রকে, কিন্তু তিনি পিতা দেবহূতির পিতা স্বয়ম্ভব মনু, এই পৃথিবীর শাসক মনুরা রাজত্ব করেন, সেজন্য ভগবানের অবতার রূপে মনুগণ আসেন, মন্বন্তর অবতার, যুগাবতার, পুরুষাবতার, গুণাবতার, লীলা অবতার, সপ্তাবেশ অবতার, এভাবে ভাগবতে ছয় প্রকার অবতারের কথা বর্ণনা রয়েছে, যে ভগবান তিনি যুগা অবতার রূপে আসেন। তো কিভাবে আসবেন? যুগে যুগে সত্য ত্রেতা দ্বাপর কলি সেগুলি বৈদিক শাস্ত্রে তো সব রয়েছে, এরকম নয় স্পেকুলেশন করে জল্পনা কল্পনা করে আমরা যাকে তাকে অবতার বলে ঘোষণা করি। অবতারের সাধারণ লক্ষণ শাস্ত্রে থাকতে হবে, অবতার যখন অবতরণ করবেন তার মা বাবার নাম থাকবে শাস্ত্রের মধ্যে, দেখতে কেমন হবেন, এবং তার যে স্বরূপ সচ্চিদ আনন্দময়, তিনি নিত্য নবকিশোর, 15 বছরের নিচে তার বয়স সবসময় থাকবে, এখানে সেজন্য তাকে পুরানো পুরুষ কিন্তু নবকিশোর, তিনি সবসময় নবকিশোর। কিন্তু এখন যারা অবতার, দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, ভগবান দাড়ি গুম্ফ হবে না, যে অবতরণ করবেন ভগবানের দাড়ি গুম্ফ হবে না, তার চুল পাকা তো দূরের কথা, বুড়ু হবে না। কিন্তু আজকাল যাদের আমরা অবতার বলি, দাড়ি চুল পেকে গেছে, গুম্ফ হয়ে গেছে, না বুড়ু হবে না। তো সেজন্য এরকম অনেক ছয় অবতার, সত্তাবেশ অবতার, ভগবান কখনো কখনো শক্তি আবিষ্ট প্রদান করেন, আর যুগে যুগে আসেন ভগবান, সেটিও লেখা আছে। কিন্তু বিশেষ কলিযুগে, এই যে বর্তমান কলিযুগ, এখানে এই কলিযুগে ভগবানের অবতার নেই। চৈতন্য মহাপ্রভু তিনি অবতার নন, তিনি অবতারী। তাও যুগ কলিযুগ, তাও সেখানে বৈদিক শাস্ত্রে রয়েছে যে ভগবান কিভাবে এই যুগে অবতার রূপে আসেন, তার বর্ণ, তার পিতামাতার নাম সব বর্ণনা থাকবে। তো সেজন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং অবতারী। তিরকম লীলা অবতার রয়েছে, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, ভগবান কোন পিতামাতাকে আশ্রয় না করেও অদারক, কোন দ্বার পরিগ্রহ না করে, আবার সদারক, কাউকে পিতামাতা রূপে গ্রহণ করেন। এই জন্য আমরা অনেক সময় ভুল করি, আমাদের পিতামাতা থেকে জন্ম হয়েছে বলে মনে করি ভগবান পিতামাতা, ও ভগবান আমার মতো জন্ম হয়েছে, না, ভগবান অবতরণ করেন, কাউকে পিতামাতা রূপে তিনি গ্রহণ করেন। যেমন জেলের মধ্যে দেবকীর পুত্র রূপে আবির্ভূত হচ্ছেন, সেখানে কিভাবে পোশাক পরিচ্ছদ অলঙ্কারে বিভূষিত হয়ে, কোন পুত্র কন্যা জন্ম এরকম দেখেছেন? অলঙ্কারে বিভূষিত, পোশাক পরিচ্ছদ হয়ে, আমরা সব নেকেট হয়ে আসি, আমাদের কর্ম অনুসারে আমরা আসি, আমরা কেউ অন্ধ হয়ে, খোঁড়া হয়ে, ভগবানকে এরকম আসতে হয় না, কর্ম অনুসারে ভগবান আসেন। আত্মমায়া আয়া, আর যুগমায়া শক্তির দ্বারা তিনি এখানে আসেন বদ্ধজীবকে করুণা করতে, কৃপা প্রদর্শন করতে, মুক্ত করানোর জন্য। তাই তিনি গ্রন্থ রূপেও এসেছেন, এই বিশেষ করে কলিযুগে নাম অবতার, ভাগবত অবতার আর অর্চা অবতার। সেই জন্য আমরা ভাগবত অবতার শ্রীমৎ ভাগবত গ্রন্থের এখানে শ্রবণ করছি। তো সেই কপিল দেব যিনি সত্তাবেশ অবতার ভগবানের আবির্ভূত হলেন, যিনি সাংখ্য দর্শন প্রচার করতে এলেন, কপিল দেব, গঙ্গাসাগর মেলাতে কপিল দেবের আশ্রম রয়েছে, দুইজন কপিল এই জগতে এসেছেন, একজন সত্যযুগে এসেছিলেন, যিনি দেবহূতি এবং কর্দম মুনির পুত্ররূপে স্বয়ং ভগবান। তিনি এলেন সম্যক রূপে আত্মশিক্ষা, আত্মদর্শন, দেহ আত্মার বিশদ ব্যাখ্যা বর্ণনা করেছেন, ভগবত ভক্তি শিক্ষা দিয়েছেন। সেই কপিল দেব মুনির আশ্রম হচ্ছে গঙ্গাসাগরে, ওখানে রয়েছে। আর একজন কপিল দেব এসেছিলেন ত্রেতয়া যুগে অগ্নিবংশে, তিনি হচ্ছেন নিরীশ্বর কপিল। তিনি স্কুল কলেজে অনেক সময় পড়া হয়, অনেকে এই জন্য নাস্তিক স্কুল কলেজ থেকে শিখে যে ভগবানকে স্বীকার করা হয় না, এই প্রকৃতিকে মানা হয়। অনেক লোক প্রকৃতি মানে কিন্তু প্রকৃতি শব্দের অর্থ জানে না লোক। প্রকৃতি শব্দের অর্থ হচ্ছে শক্তি। তো দুই প্রকার শক্তি সম্বন্ধে বলা হয়েছে শাস্ত্রে, সেজন্য সাধু সঙ্গে শ্রবণ করতে বলা হয়। স্কুল কলেজে ডিগ্রিধারী থেকে শুনলে ব্রেনের দ্বারা জল্পনা কল্পনা হবে, গীতা ভাগবতের কথা জল্পনা কল্পনা, কিন্তু বাস্তব জিনিসটা উপলব্ধি হয় ভক্ত সঙ্গে, তখন বুঝতে পারা যায়, হ্যাঁ, প্র্যাকটিক্যাল জিনিসটা। তো সেই শক্তি, শক্তিমান দুটি জিনিস, তাহলে প্রকৃতি মানে শক্তি, তো শক্তিমান তাহলে কে? তিনি কৃষ্ণ, তিনি হচ্ছেন গড, তিনি ভগবান, তিনি আল্লাহ। হ্যাঁ, তো সেই আল্লাহ গড ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ। এই তো চামস কল্লাপিমস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো সেই জন্য খ্রিস্টানরা বললে জি ও ডি, জেনারেটর মানে সৃষ্টিকর্তা, ও তে অপারেটর পালনকর্তা, ডি তে ডেস্ট্রয়ার ধ্বংসকর্তা, তিনি কে? গড। তো সেই জন্য নিরীশ্বর কপিল সাংখ্য দর্শন তারা প্রকৃতিকে মানে, বর্তমান স্কুল কলেজের ছেলেমেয়েরা বা অনেক বড় বড় পণ্ডিতরা, কিন্তু গীতা পড়ে ভাগবত বলে বলে শ্রী ভগবান উবাচ, ভগবান কহিলেন, তো ভগবান কে জানতে পারে না? প্রকৃতিকে মানে সে প্রকৃতি শক্তি, শক্তি কার সেটা বুঝতে পারে না। তার মানে মায়া অপরিহিত জ্ঞানম, ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, তো মায়া তার জ্ঞানকে চুরি করে নেয়, সেজন্য বুঝতে পারে না। তো এজন্যই প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি একজন ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত, তিনি সাধারণ ব্যক্তি নন। সমগ্র বিশ্বে এই গীতা ভাগবতের শিক্ষা দিলেন, কেন না জীব যে তার আচরণ ভগবানের সেবা করা, তার কর্তব্য সে ভগবানের অংশ হিসাবে ভগবানের সেবা করা, যেটিকে বলা হয় ভাগবত ধর্ম, ধর্ম মানে আইন। সে ভাগবত ধর্মটা কি? জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, এটিকে বলে সনাতন ধর্ম। সনাতন ধর্ম মানে অনেক লোক হিন্দু হিন্দু বলে চিৎকার করে, ওরা ভণ্ডামি করছে, প্রতারণা করছে। হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়নি, শাস্ত্রে হিন্দু বলে কোনো শব্দ নেই, এটা মুসলিমদের দেওয়া নাম। মুসলিম শব্দও কিছু নেই ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলেও কিছু নেই, ধর্ম তৈরি হয় না। যেমন আমরা খ্রিস্টান ধর্ম বলছি 2018 সাল, এটা তৈরি হয়েছে। মুসলিম ধর্ম 1500-1450 বর্ষ তৈরি হয়েছে, আর হিন্দু ধর্ম মুসলমানদের দেওয়া নাম। এগুলি ধর্ম না, এগুলো প্রতারণার ধর্ম। এই জন্যই সমাজে যুদ্ধ লাগে। ধর্ম কলিযুগে উৎপাত সৃষ্টি করবে, কোন ধর্ম না? বৈদিক শাস্ত্রে যে ধর্ম নাম নেই, শাস্ত্রে বলা হচ্ছে ঐকান্তিক হরের ভক্তি উৎপাত এব কল্পতে, একটা ধর্ম উৎপাত করবে স জগতে, সেটা কি না? স্মৃতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা, যে গীতা ভাগবত শাস্ত্র রয়েছে সেই শাস্ত্রের অনুমোদন ব্যতিরেকে যেসব ধর্ম গজিয়ে উঠেছে তা সমাজের উৎপাত সৃষ্টি করবে। তাই জন্য যারা ধর্ম নামে চালাচ্ছে, শাস্ত্রে বলা আছে তার ছল ধর্ম, চিটিংবাজি ধর্ম, প্রতারণার ধর্ম। তো সেজন্য শুদ্ধিবৃন্দ, আত্মধর্ম, এই দেহের মধ্যে যে আত্মা আছে, সেজন্য সাংখ্য দর্শন ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়েছে, একটা অধ্যায়। বিশদ, সাংখ্য শব্দের অর্থ হচ্ছে বিশদভাবে ব্যাখ্যা, কি বিষয়ে? না এই দেহ এবং আত্মা, এই দেহটা কিভাবে কাজ করছে, এই দেহটা নিত্য না অনিত্য, এটি কি করে কাজ করে। যদি আমরা গীতা পড়ব, ভাগবত শুনব, এই কপিল দেবের শিক্ষা, দেবহূতি মাতা হচ্ছেন তার পুত্র কপিল দেব, আর সেই দেবহূতি কপিল দেব তার পুত্রকে গুরুরূপে বরণ করে এই জগৎ সম্বন্ধে, জীব জগৎ সম্বন্ধে সব কিছু জানতে চেয়েছেন, যে আমি তোমার শিষ্য, তুমি আমাকে উপদেশ করো। ভগবান কেউ চায় ভক্ত পুত্ররূপে, তখন ভগবান তার তাকে সুখ দেওয়ার জন্য, পুত্র সুখ, পুত্র আনন্দ ভক্তের কাছে তিনি আসেন, অবতরণ করেন। আমাদের মতো নয় যে তিনি জন্ম হন পঞ্চভৌতিক শরীর নিয়ে। ভগবান সর্বদা নবযৌবন, নবকিশোর, সর্বদা তিনি নিত্য নটবর, সবসময় নিত্য আনন্দে থাকেন। এবং তিনি গোপবেশধর সর্বদা কৃষ্ণ, এবং তিনি বেণুকর। কালকে আমরা এক জায়গায় আলোচনা করছিলাম ভগবানের সচ্চিদানন্দ রূপের কৃষ্ণের কাছে যেই সুন্দর সুন্দর কথা, তিনি জ্ঞানময়, সেই অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান এই গীতা জগতে তিনি প্রদান করেছেন, যে গীতার জ্ঞান দিব্য। সেজন্য কর্তব্য অকর্তব্য নির্ণয় করতে মানুষ জানে না, স্কুল কলেজের দ্বারা কর্তব্য অকর্তব্য নির্ণয় হয় না, জল্পনা কল্পনা হয়, তাই সমাজে উচ্ছৃঙ্খল, হতাশা, উৎকণ্ঠা। যখন গীতা ভাগবতের শিক্ষা অনুসারে নির্ণয় করবেন, তখন সমাজ শান্তিতে প্রতিষ্ঠিত হবে। আমাদের পরম্পরায় রয়েছেন ভক্তিবিনু ঠাকুর, যার নাম ব্রিটিশের সময় ছিল কে এন দত্ত, যিনি ব্রিটিশের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, 2 মিনিটে একটা বিচারকে সমাপ্ত করতেন। ব্রিটিশের সময় ব্রিটিশ সরকার অনেকে ভয় পেত, কিন্তু উনি ছিলেন পরম বৈষ্ণব, কোথা থেকে উনি কথা বলতেন, সিদ্ধান্ত দিতেন। তিনি গীতা ভাগবতের শিক্ষাকেই স্থাপন করতেন নিরাট সত্যরূপে, বাস্তব রূপে, যার ফলস্বরূপ সেখানে ব্রিটিশ সরকার পর্যন্ত ওনাকে ভয় পেত, যে আপনি কবে চাকরি ছেড়ে দিবেন এটা আশা করত। উনি নিজেই বললেন, আমি এই চাকরি করতে চাই না, এই ধরনের চাকরি। তো সেজন্য তবু তিনি দিনবেলা উচ্চ কর্মচারী হলেও আমরা ভাবতে পারি না, অনেক লোক ভাবে যে না না, যারা সন্ন্যাসী সাধু আশ্রমবাসী তারাই গীতা ভাগবত শুনবে, পড়বে, অধ্যয়ন করবে, ভক্তি যাপন জীবনযাপন করবে। কিন্তু দেখুন, চৈতন্য মহাপ্রভু সব প্রিয় ভক্তগণ তারা গৃহস্থই ছিল, আর এই ভক্তিবিনু ঠাকুর মানে বড় রাজকার্য কর্মচারী ছিলেন, সরকারি কর্মচারী ব্রিটিশের সময়, ডেপুটি ম্যাজিস্ট্রেট, উচ্চ পদাধিকারী। এমনকি পুরীতে যখন উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সম্পূর্ণ জগন্নাথের যে ম্যানেজমেন্ট উড়িষ্যায় পুরীর, ওনার তত্ত্বাবধানে ছিল, উনিই পরিচালনা করতেন, ভক্তিবিনু ঠাকুর, কে এন দত্ত, কেদারনাথ দত্ত। তিনি গৃহস্থ হলেও বৈষ্ণব, সেজন্য বৈষ্ণব বা সাধু ভক্ত, গৃহস্থ সন্ন্যাসী ব্রহ্মচারী বা মুচি না ব্রাহ্মণ, মহিলা না পুরুষ, এতে বিচার হয় না। ভক্ত যে এই গীতা ভাগবতের শিক্ষার আচরণ করেন, সেটাকেই পুনরাবৃত্তিকরণ করেন, পিয়নের মতো চিঠি এসেছে, অ্যাজ ইট ইজ চিঠিটাকে পৌঁছে দেন। ঠিক এই গীতা ভাগবতের কথা সদ্গুরু আচার্য বৈষ্ণব বা সাধু, প্রকৃত শুধু সাধু বেশ ধারণ করে প্রতারণা করা জগতে, এটা ঠিক নেই। সেজন্য বলা হচ্ছে উৎপাত এব কল্পতে ধর্ম এই কলিযুগে করছে, কারণ না স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা, বৈদিক শাস্ত্রের শিক্ষার বিনা, তার নীতি নিয়মের বিধির অনুমোদন ব্যতিক্রমে সবকিছু যে ধর্ম সেটা উৎপাত, সেজন্য যুদ্ধ লাগছে, আমরা বুঝতে পারি না। সেজন্য সুধীবৃন্দ উপলব্ধি করতে চেষ্টা করুন যে আত্মজ্ঞান লাভ কি করে হবে, এই দেহাত্ম বুদ্ধি থেকে কি করে মুক্ত হব। তো সেই সব শিক্ষা গীতায় ভাগবতে দেওয়া হয়েছে। তো সেজন্য আমরা একটা শ্লোক এখানে শুনব, কপিল দেব যিনি সাংখ্য দর্শন ভক্তিযোগ সম্বন্ধে সবকিছু শিক্ষা দিলেন, দেহ আত্মা সম্বন্ধে, আর ভক্তি সম্বন্ধে শুনে, ভক্ত সম্বন্ধে শুনে, ভক্তি সম্বন্ধে শুনে, ভগবান সম্বন্ধে শুনে দেবহূতি মাতা তিনি ভক্তির একটা মহিমা ঘোষণা করলেন, তার উপলব্ধি, কে দেবহূতি মাতা, রাজকন্যা, তিনি তার উপলব্ধি বললেন নিজে, যে ভক্তি যুগে এসে তার কি উপলব্ধি হয়েছে। তিনি বললেন কি, এটা তৃতীয় স্কন্ধে ভাগবতে 33 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা হয়েছে। কি বলা হয়েছে, না অহবত সপচ হত গরিয়ান, গরিয়ান শব্দ মানে শ্রেষ্ঠ, তিনি সপচ হলেও শ্রেষ্ঠ। সপচ, স মানে কি, মানে স মানে কুকুর, পচ মানে পাক করে যারা খায়, তার মানে কুকুর মাংস খাওয়ার ব্যক্তি, তাকে কি বলা হয়, চান্ডাল, শাস্ত্রে বলা হয় তাদের চান্ডাল বলা হয়। তো সপচ হত গরিয়ান, তো যিনি সপচ চান্ডাল কুলে জন্ম হয়েছেন, কুকুর মাংস ভক্ষণকারী বংশে জন্ম হয়েছেন, সেই ব্যক্তি শ্রেষ্ঠতে পরিণত হন, প্রণম্য হন, যোগ্য ব্যক্তি হন। কখন না যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম, যখন তার তোমার নাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যার জিহায় কীর্তন হবে, জপ হবে, এই জিহায় উচ্চারিত হবে, তিনি শ্রেষ্ঠ। তিনি চান্ডাল না ব্রাহ্মণ এ বিচার নয়। আমরা অনেক সময় ভাবি আমি ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হয়ে আমরা যদি হরিনাম না করি তাহলে সে চান্ডাল থেকেও হীন, চান্ডাল থেকেও হীন। ব্রাহ্মণ কুলে জন্মালে ব্রাহ্মণ নয়। আমরা বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় মুখার্জি উপাধি পেতে পারি, কিন্তু সে উপাধির কোনো মূল্য নেই। সেজন্য গীতায় কৃষ্ণ বললেন গুণকর্ম বিভাগস, সেখানে ব্রাহ্মণ্য গুণাবলিতে ভূষিত হতে হবে। সম দম তপ শৌচ খ্যান্তি আর্যবম জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। হ্যাঁ, ব্রাহ্মণের ভাগবতের দ্বাদশ গুণ গীতাতে নবগুণের কথা বলা আছে, সে ধর্ম স্বভাব হবে, সে ভগবানকে স্বীকার করবে, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, আত্মজ্ঞান লাভ করবে, দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য জানতে পারবে, আর এই আত্মা যে ভগবানের অংশ ভগবদ গীতার শিক্ষা, সে আস্তিক হবে, নাস্তিক হবে না। কিন্তু আজকাল বহু অধিকাংশ ব্রাহ্মণ কুলে জন্মিয়েছে কিন্তু নাস্তিক। তো সেজন্য বুঝতে হবে, সেজন্য একজন চান্ডাল কুলে জন্ম হয়েছে অথচ সে হরিনাম শুরু করেছে, তখন সেই ব্রাহ্মণ কুলে জন্মকারী ব্যক্তি থেকে সে প্রণম্য শ্রেষ্ঠ ব্যক্তি। আজকাল আপনারা দেখুন ইস্কন প্রচারের ফলে কত বড় বড় খ্রিস্টানরা, যারা গো রক্ত পান করত, গরু খেত আফ্রিকার লোকেরা, গো মাংস গরু রক্ত মানুষ মানুষকে খায়, এই ধরনের জঘন্য ব্যক্তিরাও ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ আরবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদের সাহাচার্যে এই হরিনাম শ্রবণ করে, গীতা ভাগবতের কথা শুনে প্রসাদ খেয়ে তারাও আজ পান পর্যন্ত চা পর্যন্ত গ্রহণ করে না, মাংস তো খাওয়া দূরের কথা। কিন্তু আমাদের ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, তারা কি খায়, হ্যাঁ গো মাংসও খাচ্ছে অধিকাংশ, অনেক ব্রাহ্মণ কুলে জন্মিয়ে, আবার মাংস তো খাচ্ছেই, চা তো খাচ্ছেই, হ্যাঁ কত কিছু বিড়ি সিগারেট তো পান করছেই, হ্যাঁ বড় উচ্চ পদে থাকতে পারে কিন্তু তাতে কোনো মূল্য নেই, হ্যাঁ হীন, পশু থেকেও হীন, বুঝতে পারে না, মায়া অপহৃত জ্ঞানম। তো সেজন্য উপলব্ধি করতে হবে যে শ্রেষ্ঠ সে ব্যক্তি। এখন আমরা ব্রিটিশদের খারাপ জিনিসগুলা যারা ফ্রি দিয়ে গিয়েছিল সেগুলো এখন টাকা দিয়ে আমরা খাই, ব্রিটিশরা ফ্রি চা দিয়েছিল যেখানে নিকোটিন কফিন রয়েছে, এখন লোক না খেলে পায়খানা হয় না, ঘুম হয় না, তার মানে কি দিয়ে গেছে ব্রিটিশ, এখন ব্রিটিশের করায় তো আমরা করছি টাকা দিয়ে, গোলাম টাকা দিয়ে মাংস। ব্রিটিশ সরকার বিলাতি ডাক্তাররা কুপরামর্শ দিয়েছিল কি না, যে নর শরীরে শক্তি থাকবে না মৎস্য মাংস না খেলে, আর আমাদের ভারতবর্ষের যারা ইন্দ্রিয় সুখে আসক্ত ব্যক্তি, ইন্দ্রপরায়ণ ব্যক্তিরা সেটার সমর্থন করেছে, যার ফলে আজকালও অনেক লোক বলে ডাক্তাররা, এক ডাক্তার বলছে হ্যাঁ আপনারা মৎস্য মাংস খেতে নিষেধ করছেন, এর শক্তি থাকবে না। আমি জিজ্ঞাসা করলাম যে ছাগল খান আপনারা, ছাগল কি খায়, গরু আপনারা খান, গরু কি খায়, শাক সবজি খায়, তাহলে ভায়া হয়ে কেন গরু খাবেন ছাগল খাবেন, ডাইরেক্ট শাক সবজি খান, আপনাদের মতো মূর্খ কে আছে, তখন চুপ হয়ে গেছে। শাক সবজি আপনারা দেখুন, যদি প্রমাণ করতে হয় আপনারা দেখুন কারা খাটে, যারা মাংস খায় জিভ বের করে যায়, হা হা করে, ফেঁফা করে, ফানা বেড়ে যায়, একটু দৌড়ালে লাফালে। মৎস্য মাংস এ হচ্ছে দুর্গুণ। তার প্রমাণ বাঘ, কুকুর একটু দৌড়িয়ে যায়, জীব বের করে শুয়ে পড়ে। কিন্তু একটা হরিণ দৌড়ায়, হাতি বুঝা বয়, ঘোড়া বুঝা বয়, গরু হাল করে, কিন্তু ফেনা বেরোয় না। কত বুঝা বয়, কিন্তু কোনো মাংসাশী জীব তারা কোনো কাজ করে করে না। তাই মূর্খ মানুষ বিলাতি ডাক্তারদের কুপরামর্শে আর এই ভারতের ইন্দ্রিয় সুখে আসক্ত ব্যক্তিদের সেই পরামর্শটাকে নিয়ে এখনো চালাচ্ছে। কিন্তু এখন অনেক লোক বুদ্ধিমান হয়েছেন, বৈজ্ঞানিকরা এখন দেখাচ্ছে যে এইগুলি কুফল। হসপিটালে যাবেন, 99.9% মৎস্য মাংস ভুজি হসপিটালিস্ট রোগী, যারা ভদ্র হবেন, বুদ্ধিমান হবেন, ব্রিটিশের করায়ত করছেন না, তারা এটা গ্রহণ করেন না সত্যিকারে। এইগুলি বাস্তব জিনিস, গীতা ভাগবতে রয়েছে যে মৎস্য মাংস মনুষ্য আহার্য বস্তু নয়। লেখা আছে যে পত্রং পুষ্পং ফলম ত্বয়ম যমে ভক্ত্যা প্রয়োচ্ছতি। প্রকৃত মানুষ যারা সত্যগুণাবলী ব্যক্তি হবে, ব্রাহ্মণ, তারা এই শাক সবজি গ্রহণ করবে। সেজন্য অনেক সময় প্রকৃতির নিয়মে আমাদের জন্ম রজগুণ তমগুণে আছে, তাই আমরা মাংস খাওয়ার প্রতি আসক্ত হচ্ছি, কিন্তু তার কুফল মনুষ্য জীবনে উপলব্ধি করা উচিত। তাই জন্য গীতা ভাগবতে বলা হয়েছে যে লাইসেন্স দেওয়া হয়েছে বেদে, যে না, যেমন কোনো কিছু করলে লাইসেন্স দেওয়া হয় কোনো ব্যবসাতে, ঠিক তেমনি শাস্ত্রে একজন মনুষ্যকে উচ্চ স্তরে নিয়ে আসার জন্য একটা লাইসেন্স দেওয়া হয়েছে। ও, তুমি রজগুণ তমগুণের প্রভাবে মাংস খাচ্ছ, কিন্তু কিভাবে খাবে, না অমাবস্যা রাত্রিতে একদিন, মাসে একদিন পাঠা বলি দিয়ে কালীকে সাক্ষী রেখে বলতে হবে, হে মাত, কালী মাতা হচ্ছেন তমগুণের অধিষ্ঠাত্রী দেবী, ভগবান শ্রীকৃষ্ণের একজন আজ্ঞা বহি এমপির মতো, তিনি একজন পরম সরকার, এই দেশকে পরিচালনা করছেন, দুর্গা কালী ভগবানের আদেশ। তমগুণাচ্ছন্ন ব্যক্তিদের তাদেরকে কি খাদ্য লাইসেন্স দেওয়া হলো, যে মা কালীর কাছে বলতে হবে গিয়ে, একটা পাঠাকে বলি দেওয়ার আগে বলতে হবে, হে মাত, একে আমি কাটছি, সে পুনরায় আমাকে কাটবে। এটা কেন দেওয়া হলো না, সংশোধন করার জন্য, যে মানুষ তার চেতনা উন্নত বুদ্ধি, সে যখন বলবে হে মাত দেবীকে সাক্ষী রেখে আমি একে কাটছি, সে পরে আমাকে কাটবে। এটা হচ্ছে কর্মচক্র, প্রত্যেক কর্মের অপোজিট রিয়াকশন রয়েছে, সেটা মানুষ জানে, তবু সেই খারাপ কর্ম করতে অভ্যস্ত। তো সেটা মাম স মনু, মনু থেকে মনুষ্য সমাজ এসেছে, তো যেন মনুষ্য শব্দটা আমরা ব্যবহার করছি, মনু থেকে মনুষ্য, তো সেই মনু মনুষ্য সমাজের পিতা হিসাবে তিনি জানিয়ে দিলেন যে মাম স স খাদতি মাম, এই হচ্ছে মাংস শব্দের অর্থ, আমরা এখন খাচ্ছি, পুনরায় সে আমাকে খাবে, যেটি কর্ম করবেন সেরকম ফল আপনাকে ভোগ করতে হবে। তো সেটাই, যেমন দেখবেন আপনি কাউকে হত্যা করলেন, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কেন, লাঘব করানোর জন্য। হ্যাঁ, আপনি কিছু হত্যা করলেন কাউকে, তাই আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়, হ্যাঁ, সরকারি আইন রয়েছে সেটি। কিন্তু এখন ঘুষ দিয়ে আমরা হয়তো পার পেয়ে যাচ্ছি, কিন্তু নিয়ম তার লাঘব হবে। হ্যাঁ, রাজা একই মৃত্যু, রাজা আদেশ করছে একে মৃত্যুদণ্ড দাও, কিন্তু আর একজন খুন করে দিচ্ছে, তাকে জেল হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এই শাক সবজি, ভগবান কৃষ্ণ উনি পরম রাজা, উনি গীতায় অনুমোদন করলেন মনুষ্য সমাজের জন্য, পত্রং পুষ্পং ফলম ত্বয়ম, এগুলি আমাকে অর্পণ কর, এটা হত্যা, কিন্তু যেহেতু উনি রাজা অনুমোদন করলেন, তাই এটা পাপ নয়। কিন্তু আপনি নিজের ইচ্ছায় যদি শাক সবজি কেটে খাবেন, পাপ হবে, ঠিক কেটে ভোগ লাগিয়ে প্রসাদ খেতে হবে। একবার একটা মিলিটারিতে চাকরি করে একজন সৈনিক যুদ্ধ করেছে অন্য দেশের সাথে, 50 সেনা মেরে দিয়েছে, তখন নোবেল পুরস্কার প্রমোশন হয়ে গেল, বাড়িতে ফিরে এসেছে, দাদার সাথে জমি নিয়ে ঝগড়া, তখন পিস্তল ছিল, দাদাকে শ্যুট করে দিয়েছে, মারা গেছে দাদা, তখন জেল। তখন বিচারপতি আইন দিলেন রায় যে তোমার মৃত্যুদণ্ড, তখন ওই লোক রেগে গেছে, আপনি বিচারক হওয়ার যোগ্য নন, কেন, না আমি অন্য দেশে 50টা সেনা মেরে নোবেল পুরস্কার পেয়েছি, প্রমোশন হয়েছে আমার চাকরি, আর একজনকে মারলাম, আপনি আমার মৃত্যুদণ্ড দিচ্ছেন, আপনি কি করে বিচারপতি হলেন? তখন বিচারপতি বললেন, আপনি যখন অন্য দেশের সেনা মেরেছিলেন 50 জন, কার নির্দেশে? বলছে, কেন? কমান্ডারের নির্দেশ। আপনার দাদাকে মারলেন কার নির্দেশে? তখন মাথাটা নিচু হয়ে গেছে। অতএব আপনার প্রমোশন এবং আপনার প্রাইজ মৃত্যুদণ্ড। তখন চুপ। ঠিক তেমনি এই শাক সবজি হত্যাও আমরা করতে পারি না। অনেক মন্ত্রীরা বলছে যে গো হত্যা করছে, তো সাধুরা তো শাক সবজি হত্যা করছে, কিন্তু তাদের জ্ঞান নেই। গীতা ভাগবত যেহেতু অধ্যয়ন করে না, যেহেতু সাধু সঙ্গে শুনে না, পেকুলেশন করে অনেক মন্ত্রীরা, তাই তারা জানে না। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে শাক সবজি হত্যাও হত্যা। সাধুরা শাক সবজি নিরামিষ খায় না, সাধুরা কৃষ্ণের আদেশ, তিনি রাজা, তার আদেশ পালন করে। তো সেজন্য প্রকৃত রাজা তিনি গীতা ভাগবতের আইনকে পালন করবে। প্রকৃত যে সমস্ত কিছুর মালিক যে কৃষ্ণ, তার নির্দেশকে পালন করবে এবং জগতে সেটাকে শিখাবে। আমরা কি করে আশা করতে পারি সুখময় রাজ্য? আমার নির্দেশ কি করে সবাই পালন করবে? আমি যদি অন্য আইনকে পালন করি, তো সেজন্য এখানে সবকিছু গীতা ভাগবতে শিক্ষা, শ্রেষ্ঠ ব্যক্তিদের কর্তব্য আচরণ করা। কেন? এটি বাস্তব বিজ্ঞান, বাস্তব জিনিস, আর তা আচরণ করলে সমাজে সুশৃঙ্খল হবে, আনন্দ হবে নিজের, প্রজারাও আনন্দিত থাকবে। হ্যাঁ, অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, তারা যখন রাজত্ব করতেন, সমাজ শান্তিতে ভরপুর ছিল। হ্যাঁ, কোনো কারু হতাশা উৎকণ্ঠা ছিল না, পরস্পর মধ্যে যুদ্ধ ছিল না। এখন কারণ কি? না কৃষ্ণ ভুলি সেই জীব, অনাদি বহির্মুখ, অতএ মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। এই দুঃখের কারণ এটি। তাই ভগবত গীতা শিক্ষা, ভাগবতের শিক্ষা ভুলে যাওয়া। তো সেজন্য হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে এই কলিযুগের যুগধর্ম। তাই দেবহূতি মাতা তার ভক্তির উপলব্ধি, যে শ্রেষ্ঠত্ব প্রদান করতে গিয়ে তিনি বলছেন, আমাদের ভক্তি যোগ সূচনা করা যায় এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে, যার ফলে একজন নিচকুলে জাত হলেও তিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হতে পারেন, ভগবানের প্রিয় হতে পারেন। তো সেজন্য আমাদের এখানে বিচার নয় যে আমি মহিলা, আমি পুরুষ, আমি ধনী, আমি গরিব। এই দেহাত্ম বুদ্ধি থেকেও মুক্ত হবেন যখন এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই কলিযুগের যুগধর্ম ভগবানের নাম, ভগবান থেকে অভিন্ন, এটা জপ করবেন, জিহায় উচ্চারণ করবেন, কীর্তন করবেন, এই কীর্তন করে নৃত্য করবেন, হাততালি দিয়ে কীর্তন করবেন, তুলসীর সামনে বসে আপনাদের অশুভ গুলি আস্তে আস্তে দূরীভূত হতে লাগবে, হতাশা উৎকণ্ঠা উদ্বেগ আস্তে আস্তে মুক্ত হতে লাগবে। এটা পরীক্ষা করতে পারেন 7 দিনে। আপনার তুলসীর সামনে বসে ছেলে মেয়েকে নিয়ে হাতে তালি দিয়ে প্রতিদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, সবাই বলুন। এভাবে 108 বার হাতে তালি দিয়ে তুলসীর সামনে কীর্তন করুন, আপনার যে ভারসাম্য হারিয়ে গেছে ফিরে পাবেন 7 দিনে। এটা 100% গ্যারেন্টি। আপনি যদি সকালবেলা উঠবেন, ভোরবেলা সূর্য উদয়ের আগে, কমপক্ষে আধা ঘন্টা আগে উঠুন, ব্রহ্ম মুহূর্ত, সেটা হচ্ছে পবিত্র সময়। যত সূর্য উদয় হয়ে যাবে তত আপনি হতাশা উৎকণ্ঠা চঞ্চলতা আসবে, তত ভোরবেলা, আজকাল তো আমরা উঠতে চাই না, অলসতা, হ্যাঁ, একটা দিব্য গুণ আমাদের মধ্যে প্রকটিত হবে যখন আমরা ভোরে উঠব, আস্তে আস্তে যে শৌচ মনোভাব জাগ্রত করা, ঘুম থেকে উঠা কমপক্ষে এখন যদি 6:10-15 সূর্য উদয় হচ্ছে বা 6টাতে, তা কমপক্ষে 5:30 মধ্যে উঠার চেষ্টা করা, এবং উঠে পরিষ্কার বস্ত্র পরা, যদি স্নান করেন খুব উত্তম, স্নান করলে অ্যান্টিবায়োটিক তৈরি হবে, হ্যাঁ, সকালবেলা যদি স্নান করতে পারেন, রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়বে। এখন বৈজ্ঞানিকরা দেখছে, এই বৈদিক শাস্ত্রে সব প্র্যাকটিক্যাল জিনিস দেওয়া আছে,
আমরা সব এগুলি ত্যাগ করে দিয়েছি।
হ্যাঁ,
সেই জন্য আমরা টাকা পয়সা খরচ করে অ্যান্টিবায়োটিক খাওয়ার চেষ্টা করছি।
হ্যাঁ,
কিন্তু সেটাকে চেষ্টা করুন, আস্তে আস্তে অনেক রোগ মুক্ত হবেন ক্রমান্বয়ে। রোগ থাকবে এই জগতে, কিন্তু আপনি অনেক লাঘব হতে পারবেন। এই জড় জগতের রোগ ব্যাধি থাকবে, কিন্তু আপনি অনেক মুক্ত হবেন যখন এই আধ্যাত্মিক চেতনায় কিছু পালন করবেন, কিছু শিক্ষা গ্রহণ করবেন ভদ্র হওয়ার জন্য। ভদ্র ব্যক্তি পরিষ্কার বস্ত্র পরবে, নয় একটা কাপড়কে খুলে রাখছি, পরে শুয়ে থাকছি, আবার ওটাকে খুলে আবার পরছি, এরকম নয়। যারা প্রকৃত সচ্চিতা পালন করবে ভদ্র ব্যক্তি, তারা প্রত্যেক দিনের কাপড় তারা পরিষ্কার করবে। এগুলো একটা জেনারেল সাধারণ জ্ঞান, তো এগুলিও বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। ভোরে ওঠা ব্রহ্ম মুহূর্ত, তখন দৈব গুণ মানে দিব্য গুণে প্রকট হবে, আপনার মানসিক পিস আসবে। আর সেই সময় যদি তুলসীর সামনে বসে পরিষ্কার বস্ত্র পরে স্নান নাও করতে পারেন, অন্তত কাপড়টা ছেড়ে হাত পা মুখ ধুয়ে অন্তত একটু জল ছিটিয়ে অপবিত্র পবিত্র বা বলে, আর তাও যদি না করেন তবু আমি বলবো আরো পবিত্র হতে গেলে, যদি আপনি মনে করছেন না না আমি ঠান্ডায় করতে পারছি না, তবু চাদর কাপড় পরে মুখটা ধুয়ে অন্তত বসে অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র হাত তালি দিয়ে কীর্তন করুন। তাও শাস্ত্রে বলা হয়েছে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচিহি। আমরা শুচি থাকি বা অশুচি থাকি তাতে বিচার করবেন না। অনেক সময় কেউ কেউ ভাবে, ও আমি তো অশুচি আছি এখন কি হরিনাম করতে পারবো, তাও মহাপ্রবেশে বললেন কোন নিয়ম নেই, হরিনাম করো, তুমি শুচি ভাবো না, অশুচি শুচি এই চিন্তা করছো, তুমি হরিনাম করো, তুমি অশুচি থাকো বা শুচি থাকো তাতে যাই আসে না, তুমি হরিনাম করো, কেন নাম ভগবান পবিত্র। সেই জন্য এই পবিত্র নাম গ্রহণে আমার অশুচিতা আপনার থেকে যাবে। যেটা বিদেশিগুলি গো রক্ত খেত, অবৈধ ক্রীড়া করত, অবৈধ ক্রীড়ার মাধ্যমে ধর্মের একটি স্তম্ভ নাশ হয়ে যায়। মনুষ্য মাত্রই ধর্ম আচরণ করা উচিত, কিন্তু অবৈধ ছেলেমেয়েরা মেলামেশা করে, বিবাহ জীবনে পুত্র সন্তান ছাড়া মেলামেশা করে, এটাকে বলে অবৈধ সঙ্গ, পুরুষ স্ত্রী মেলামেশা। তো এটা অবৈধ সঙ্গের দ্বারা সমাজে কি হয়, পবিত্রতা নষ্ট হয়ে যায়, শুচিতা চলে যায়, সেই জন্য হতাশা উৎকণ্ঠা বাড়তে থাকে আর সমাজে যুদ্ধ বাড়ে। যখন মহিলাদের অপবিত্রতা হবে, তাদের যে অবৈধ ক্রীড়া করবে সমাজে, তখন তারা এই সমাজ কি হবে, পৃথিবী সহ্য করতে পারবে না, তো তখন খারাপ, তখন হতাশা উৎকণ্ঠা সমাজে বাড়তে থাকবে, যুদ্ধ বাড়তে থাকবে। এই জন্য মহিলাদেরকে সুরক্ষা রাখার প্রয়োজন হয়। এই কারণে তারা সুরক্ষা থাকবে কি করে, যদি মদ্য মাংস এসব খাবে, ইন্দ্রিয় চঞ্চল হবে, তো খারাপ কাজ করবে, চঞ্চলতা। সেজন্য মানসিক পবিত্রতা আনতে গেলে, তো সেই জন্য আমাদের অবৈধ ক্রীড়া থেকে মুক্ত হতে গেলে, সেজন্য দয়া ধর্মের একটি স্তম্ভ, মৎস্য মাংস খাওয়া মুক্ত হতে হবে, তাই প্রসাদ খেতে হবে, তাহলে পবিত্র হবে। তাই নেশা ত্যাগ করতে হবে, বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএসডি এগুলি দ্বারা তপস্যাবৃত্তি নষ্ট হয়ে যায়। আমরা এই জন্য ঘুম থেকে উঠতে চাই না, তপস্যা করতে চায় না, কিচ্ছু সাধন করতে চায় না, কিছু কষ্ট স্বীকার করতে চায় না, ইন্দ্রিয় সুখের জন্য কিছু কষ্ট স্বীকার করি, কিন্তু আধ্যাত্মিক উন্নয়নের জন্য করতে হবে। এই যে আপনারা কষ্ট স্বীকার করে এসে বসেছেন, এটা আধ্যাত্মিক উন্নয়ন, এটা ভক্তি। কিন্তু আপনি কষ্ট স্বীকার করে যাচ্ছেন কি করতে, না চাকরিতে যাচ্ছেন, ভোরে উঠছেন, উঠতে চান না তবু উঠে যাচ্ছেন চাকরি, নিজের ইন্দ্রিয় সুখ। কিন্তু সেই চাকরি ভোরে উঠে গিয়ে যখন কৃষ্ণের জন্য করবেন ওই চাকরিটা, তখন ওটা ভক্তি। এটি পার্থক্য, আপনি কিছু ত্যাগ করতে হচ্ছে না, ওই তপস্যা আপনি করছেন নিজের ইন্দ্রিয় সুখের জন্য, চাকরি করে ব্যবসা করে ভোরে উঠছেন, কেন যেতে হবে কলকাতায়, কিছু সাধন করছেন, বলছেন এটা আমার তপস্যা, খুব ভালো, স্বেচ্ছায় ত্যাগ করছেন, কিন্তু এটা তমগুণের রজগুণের তপস্যা, নিজের ভালো ইন্দ্রিয় সুখ করা সকাম কর্মে যাওয়ার তপস্যা, এটা এই জগতেই আসক্ত রাখবে, বারবার চক্রে ঘুরাবে, দাবানল লাগতেই থাকবে। কিন্তু ওই ব্যবসা ওই চাকরি জন্য আপনি ভোরে উঠে তপস্যা করতে যাচ্ছেন কলকাতা, কিছু কিনতে এনে বাজার করে সেখানে বিক্রি করে টাকা হলো, ভোগ লাগাচ্ছেন ভগবানকে, প্রসাদ খাচ্ছেন, ওই যে তপস্যা ওটা দিব্য, ওটা ভক্তি। তো এইগুলি শ্রীল প্রভুপাদ এই ভাগবত গীতা ভাগবত থেকে শাস্ত্র থেকে শিক্ষা দিয়ে জগতে উন্নয়ন করেছেন। সেজন্য নেশা অবৈধ ক্রীড়া দ্রুত ক্রীড়া মানে তাসপালি জুয়া লটারি এই সবগুলি আমাদের অভদ্রে পরিণত করে। যদি ভদ্র কেউ হয় সেই জিনিস করে না, অধর্ম আচরণ করে না, নেশা করে না, কোনো অবৈধ ক্রীড়া করে না, কোনো দ্রুত ক্রীড়া করে না, কোনো জীব হিংসা হ্যাঁ মদ্যমাংস মাছ মাংস গ্রহণ করে না, তাহলে সে ভদ্র। তারপরে ভক্ত হয়, ভক্ত এমনি আসতে পারে না, ভক্ত হওয়া দূরের কথা, আগে ভদ্র তারপরে ভক্ত। তো সে ভদ্রতার শিক্ষা এই গীতা ভাগবতে আইন গ্রন্থ রূপে প্রভুপাদ সারা বিশ্ববাসীকে শিখালেন। সেই জন্য ভোরে উঠে স্নান করা না পারেন তাও শাস্ত্র বলেন যে আগে হরিনাম করে পবিত্র হয়ে যান। যে হরিনামই আপনাকে পবিত্র করে তুলবে, চেতনাকে মার্জিত করে তুলবে। একদিন আপনার মনে আসবে না না আমি একটু পরিষ্কার কাপড় পরি। সেজন্য সেজন্য পবিত্র হওয়ার জন্যই আমাদের নামতে হবে হরিনাম গ্রহণ করতে। আপনি অপবিত্র থাকুন ওই চিন্তা করতে হবে না। যেমন জলে না নেমে কেউ সাঁতার শিখতে পারবে না, পারবে? জলে আপনার ভয় থাকতে পারে, না 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 আমি যাব না জলে ভয় আছে, কিন্তু মা বলছে সাঁতারু নিয়ে এসেছে একটা নদীর ধারে, একটা ছেলে মা চাইছে ছেলে আমার সাঁতার শিখুক, আর ছেলে বলছে জলে সাপ আছে কুমির আছে ডুবে যাব গভীর আছে আমি যাব না। না না তোমাকে শিখতে হবে, একটা 100 টাকা দিয়ে একটা সাঁতারু নিয়ে এসেছে মা, আর বাচ্চা নামতে চায় না। তখন মা বললো ওকে শিখাও, মা চলে গেছে। তখন ছেলে জিজ্ঞাসা করছে আচ্ছা ডাঙ্গায় সাঁতারটা শিখিয়ে দিন না তারপরে আমি জলে নামবো, আপনি আরো 100 টাকা এক্সট্রা নিন। আরে ডাঙ্গায় কি সাঁতার শেখানো যায় নাকি? জলে বিপদ থাকলেও জলে নেমেই সাঁতার শিখতে হবে। তাই পবিত্র হতে গেলে আপনি অপবিত্র হলেও আপনাকে সেই পবিত্র নাম কৃষ্ণ নাম এটি গ্রহণ করতে হবে, যেভাবে থাকুন না কেন করতে করতে আপনি পবিত্র হয়ে যাবেন। তো সেজন্য প্রত্যেকের মাত্রা অনুসারে কেউ 2 দিনে আগে আসতে পারে তার সুচিতা পবিত্র হতে পারে। যেমন লোহার বেশি মাটি জং আছে চুম্বক আকর্ষণ করছে না, আর কোন লোহায় কম মাটি আছে আকর্ষণ করছে। ঠিক তেমনি আমাদের অনাদিকালের আবর্জনা কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসর্য এই যে সমস্ত অভদ্র জিনিসগুলি আমাদের মধ্যে রয়েছে, তো সেটা একদিনের নয় বহুকাল থেকে অনাদিকাল থেকে বলছে অনাদি শুরু থেকেই ব্রহ্মাণ্ডের আমাদের মধ্যে রয়েছে। তো সেটা কি হঠাৎ করে যাবে? কারু হয়তো বেশি মুক্ত হয়েছে, কখনো তো গত জীবনে সাধুসঙ্গ করে কিছুটা হয়তো তপস্যার ফলে মুক্ত হয়েছে, সে হয়তো তাড়াতাড়ি চলে এসেছে, আবার কেউ আসেনি। কিন্তু এই ভগবত ভক্তিতে ক্ষয় ভয় নেই, সেটা শুরু হলেও যদি আপনি অপরাধের ফলে বাড়াতে পারলেন না কিন্তু ওইখানে সঞ্চিত থেকে গেল, আবার আপনাকে সাহায্য করবে ভগবানের নাম কীর্তন। সেজন্য আমি শুদ্ধিবৃন্দ অনুরোধ করব এই দেবহূতি মাতার যে উপলব্ধি যে আমরা সুচি মুচি তাতে বিচার্য নয়, মহিলা পুরুষ তাতে বিচার্য নয়, যে কোনো ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হন কখন না যখন ভগবানকে গ্রহণ করবেন। কেন ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সেই বড় যেই ভজে অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে জাতি বিচার কুলাদির কোনো বিচার নেই। আর যদি কেউ মনে করে আমি উচ্চ কুলে জন্ম হয়েছে ওই অভিমান থাকবে ও ভগবানকে বুঝতে পারবে না, কেউ যদি মনে করে আমি খুব দেখতে সুন্দর অহংকার থাকবে সে ভগবানকে বুঝতে পারবে না, কারো যদি মনে করে আমি খুব পাণ্ডিত্য স্কুল কলেজে ডিগ্রি আমার প্রচুর রয়েছে সে ভগবানকে বুঝতে পারবে না, জল্পনা কল্পনা করবে। এরকম ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে সেও বুঝতে পারবে না। কুলের যদি অহংকার দেখায়, দেখুন আপনি ধনী হলেও যদি পাপকর্ম করবেন সেখানে জমালয়ে আপনাকে একটা রত্ন সিংহাসনে জমরা শাস্তি দিবে না, আপনি ব্রাহ্মণ কুলে জন্মালেও পাপকর্ম করবেন যেখানে একটা মুচি পাপকর্ম করছে ওই জমালয়ে সেখানে দণ্ড সমান বিধান, প্রত্যেকের দণ্ড সমান বিধান জমালয়ে। আপনি ব্রাহ্মণ মুচি সেখানে ব্রাহ্মণ বলে যমরাজ ধর্মরাজ উনি সম্মান করবেন না, সেজন্য কখন সম্মান পাবেন? যমরাজের কোনো বিচার নেই ভক্তদের, ভগবানের যারা ভক্ত যমরাজের কাছে তাদের যাওয়ার দ্বার বন্ধ আছে, যমদূতগণ তারা বন্ধ করে দিয়েছেন ভক্তদের। অজামিলের উপাখ্যান থেকে আমরা শুনতে পাই কপাট হানিল দ্বারে, চৈতন্য মহাপ্রভু যখন আসলেন পতিত পাষণ্ডী দুরমতি অতি পতিত পাশণ্ডী প্রাণে না মারিল কারে হরিনাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ রাধাকৃষ্ণ মিলিত তনু তিনি এসে কি করলেন, দুরমতি অতি পতিত পাশণ্ডী প্রাণে না মারিল কারে। তেই কলিযুগে স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি দুষ্ট বুদ্ধি, দুরমতি মানে দুষ্ট বুদ্ধি হ্যাঁ যাদের ছিল, আর দুরমতি অতি পতিত পাশণ্ডী, পতিত পাপাত্মা অনেক পাপকর্ম করে সেই ব্যক্তিদেরও পাশণ্ডীদেরও কি করলেন, প্রাণে মারলেন না। হ্যাঁ তাদের কি করলেন, হরিনাম দিয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম বিতরণ করলেন। সেই জন্য মহাপ্রভু কি করলেন না, প্রেম দিলেন নামের মধ্যে। দুরমতি অতি পতিত পাশণ্ডী প্রাণে না মারিল কারে হরিনাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। অস্ত্র ধারণ করেননি এই কলিযুগে, সুদর্শন চক্রকে ডেকেছিলেন জগায় মাধাইকে বধ করে দিবেন। অত পাপিষ্ট ব্রাহ্মণ কুলে জন্ম ছিল, অবৈধ ক্রীড়া করত, মদ খেত, খুন করত, এরকম ছিল জগাই মাধাই। তো নিত্যানন্দ প্রভু যিনি বলরাম, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তো তিনি এই কলিযুগে গৌরাঙ্গ রূপে কৃষ্ণ এসে কি আদেশ করলেন বলরাম নিত্যায়, তাকে আদেশ করলেন, আর ব্রহ্মা হরিদাস এই দুইজনকে আদেশ করলেন, শুন শুন নিত্যানন্দ, শুন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, টাকা পয়সা নয়, কি ভিক্ষা, বল কৃষ্ণ, আপনার সবাই কৃষ্ণ নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটাই ভিক্ষা করতে বললেন। আর ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ভজ মানে সেবা, যখন হরিনাম হবে এই জন্য এখানে লেখা আছে হরে কৃষ্ণ উৎসব, তার মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনে আমরা উৎসব, সব মানে সকলে উত্থিত হতে পারে, কোথা থেকে, তমগুণ থেকে, রজগুণ থেকে, উদ্গত তম তার মানে উত্তমে পরিণত হয়ে যাবেন, তার মানে বিশুদ্ধ সত্য স্তরে প্রথমে সত্যগুণে ব্রাহ্মণ গুণাবলিতে ভূষিত হবেন, যখন এই হরে কৃষ্ণ কীর্তন জপ করবেন, তাই ব্রাহ্মণ গুণাবলিতে ঘোষিত হওয়া মানে আত্মজ্ঞান লাভ করা, তাই হরিনামের প্রথম কাজ আত্মজ্ঞান প্রদান করা, তাই ব্রহ্ম ব্রাহ্মণ, তাই প্রত্যেক আমরা সে ব্রাহ্মণ গুণাবলিতে ভূষিত হওয়া প্রয়োজন, আত্মজ্ঞান লাভ করা, তাহলে যুদ্ধ লাগবে না সমাজে। তো ব্রাহ্মণ কুলে নয়, ব্রাহ্মণ গুণাবলীর কথা শাস্ত্রে বলা হয়েছে, কুলের কথা বলা হয়নি, কুলে অহংকার হয়, দম্ভ আসে, অন্যের প্রতি আশ্চর্য আসবে, তো সেই কারণে এখানে কপিল দেব মাতা বারবার বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যদি হতে চান তাহলে জাতি কুলের কোনো বিচার না করে আসুন। মহাপ্রভু কি বললেন, জীব জাগো গোরাচান্দ বলে, কত নিদ্রা যাও মায়া পিসাচির কুলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনা মহামন্ত্র লও তুমি মাগি, আমরা চাইছি না ভুলে গেছি, তাই জন্য সাধু সঙ্গ করে শুনে বুঝতে পারলাম তখন হৃদয় পবিত্র হচ্ছে, আমাকে হরিনাম মালা দিন, সে নিতে বলছেন মহাপ্রভু, যেহেতু আমরা জানি না কি করে চাইবো, কি চাইতে হয়, আমরা অন্য জিনিস চাই, ধনং জনং সুন্দরী, সাধু দেখলে আমরা কি চাই, সাধু বাবা আমার একটা ছেলের ভালো বৌমা হোক, যেটা অনিত্য জিনিস, আমাদের টাকা পয়সা নেই আসুক, ছেলে পরীক্ষায় পাশ করুক, যে সাধুরা এইসব আশীর্বাদ করে ওরা ভণ্ড, আমরা জানি না কি চাইতে হয় সাধুদের কাছে, প্রকৃত সাধু এই আশীর্বাদ করবে না, আমরা দেবতাদের কাছে প্রার্থনা করি, দেবতারাও জানে না কি বর দিতে হয়, তো জন্য দেবতারা সকাম ভক্ত, কিন্তু প্রকৃত পিতা ভগবান তিনি এরকম দেন না, এই জন্য ভগবান অনেক সময় বলে আমি এত কিছু চাইলাম ভগবান দেন না, ভগবান প্রকৃত পিতা না, তিনি এরকম অনিত্য জিনিস দিতে চান না, কেন এগুলি নষ্ট হয়ে যাবে, তিনি জানেন, যেমন আপনার ছেলে, আপনার ছেলে বলে বাবা আমাকে 100 টাকা দাও আমি একটু মদের বোতল আনবো, আপনি দিবেন, কোন মা বাবা দিবেন বলুন হাত তুলে, কিন্তু আমাদের সরকার অনুমোদন করছেন। তারা প্রকৃত মা বাবা হলো কি করে, তাই পাষণ্ড। এরকম যারা অনুমোদন করে, সাধারণ ইয়ং ছেলেরা মদ খেয়ে ভুল হয়ে পড়ে, বাবা মাকে মারছে, অশ্লীল ভাষায় গালি দিচ্ছে, কেন? বাবা মা অনুমোদন করছে, এটা অনুমোদন করা উচিত নয়। তাই সমাজকে নাস্তিকে পরিণত করা, একদিন তাদেরকে সেই লোকেরাই খুন করবে গিয়ে, যারা এরকম অনুমোদন করবে, মারামারি করবে। কেন? হতাশা, বুদ্ধি থাকবে না, ব্রেন কাজ করবে না, কাকে কি করছে মেরে দিচ্ছে বুঝতে পারবে না। এই জন্য ভদ্র হতে গেলে এই সব কিছু বিচার রাখতে হবে। তো সেজন্য প্রভুপাদ এই সমস্ত শিক্ষাকে ধরে তুলেছেন। আপনারা চেষ্টা করুন শুদ্ধ জ্ঞান আচরণ গ্রহণ করতে। সেজন্য এখানে যে শ্রেষ্ঠ ব্যক্তি হরিনাম করুন, আর সাধুসঙ্গ করুন, গীতা ভাগবত অধ্যয়ন করুন, প্রসাদ সেবা করুন, তাহলে দেখবেন আনন্দ পাবেন। আমি বেশি কিছু বলবো না, এখন প্রসাদ বিতরণ হবে, 8:30 বাজে, ঠান্ডা, আপনারা বসে আছেন, আমরা কিছু প্রশ্ন উত্তর শুনতে পারি, যা আলোচনা হলো এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, যদি ভাষাগত কোনো ভুল ত্রুটি থাকে সংশোধন করে গ্রহণ করবেন, আর আমায় মার্জনা করবেন কোনো ভাষাগত যদি ভুল থাকে। তো আমি অনুরোধ করব যে আপনারা 4টি জিনিস করবেন, প্রভুপাদ যা সারা বিশ্ববাসীকে দিয়েছেন, যা আমরা এখানে আলোচনা করছিলাম, যে কিভাবে আমরা আমাদের নিত্য আনন্দ আত্মজ্ঞান লাভ করব, কৃষ্ণ নাম সূচনার মাধ্যমে সেই আত্মজ্ঞান হয়, এবং সেই হরিনামই একদিন সাধন সাধ্য যে কৃষ্ণ প্রেম আমাদের দিতে পারে। সেজন্য নাম জপ অনুশীলনের জন্য আপনারা চেয়ে নিন মহাপ্রভুর শিক্ষাটাকে। সেজন্য এখানে অভ্যাস করুন, গীতা ভাগবত নিয়ে আইনগুলা কর্তব্য অকর্তব্যগুলা শিখুন। কেন? একটা যন্ত্র পরিচালনা করতে গেলে কোম্পানি তার অপারেটিং করার ম্যানুয়াল বুক দেয়, ঠিক তেমনি এই মনুষ্য দেহ একটা যন্ত্র, তো সেটাকে পরিচালনা করতে গীতা ভাগবত ম্যানুয়াল বুকের অনুসরণে যদি চালাবেন, তাহলে সঠিকভাবে এই মনুষ্য জীবনকে উন্নতি করতে পারবেন। তো সেজন্যই আসুন সকলে মিলে আমরা এই আধ্যাত্মিক উন্নয়ন করি, সমাজের সেই শিক্ষা প্রদান করি, যাতে সমাজে প্রকৃত সুখ শান্তি আনন্দ যেটা মানুষ চাইছে সেটা পেতে পারে। তো সেটা হচ্ছে এই ভগবানকে দান করা, ভগবানের প্রসাদ দান করা। গীতা ভাগবত কেউ কিনতে পারছে না, দান করুন গীতা, কেউ কিনতে পারে না, সেখানে সে পড়ে তার আধ্যাত্মিক উন্নয়ন করুক। প্রসাদ দান করুন, এমনি ভাত ডাল দান করা ভালো, কিন্তু সেটা জীব হত্যা, প্রসাদ নয়। কিন্তু শাক সবজি রান্না করে ভোগ লাগিয়ে দান করুন। এখন আজকে আপনারা অনেকেই অর্থ দিয়েছেন, রান্না হয়েছে শাক সবজি, সেটা ভোগ লেগেছে ভগবানে, আর সেটা বিতরণ হবে, এটা হচ্ছে ভক্তি। কিন্তু এমনি ভাত ডাল খাবেন, পাপ হবে, চুরি করা হবে, আর আপনাকে আবার কর্মচক্রে ঘুরতে হবে। তো সেজন্য এইগুলি প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি সারা বিশ্বে এই সমস্ত সুন্দর শিক্ষাকে স্থাপন করে ভদ্র ব্যক্তিতে পরিণত করার সঙ্গে সঙ্গে ভক্ত, যে আমরা ভগবানের নিত্য সেবক, তার সেবা করা আমাদের পরম কর্তব্য, এটাই শিখিয়ে দিয়ে গেছেন। তাই মহাপ্রভু এই নিত্যানন্দ হরিদাসের দ্বারা এই জগতে প্রচার করেছেন, আর সেই পরম্পরা সূত্রে ইস্কন সেই অ্যাজিটিভ জিনিসকে জগতে বিস্তার করছে। আপনারা গ্রহণ করলে আপনারা লাভবান হবেন। হরে কৃষ্ণ, সবাই হাত তুলুন বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সাধুসঙ্গ, হরিনাম, গীতা ভাগবত অধ্যয়ন, প্রসাদ সেবা, এই 4টিতে দিব্য আনন্দ। হরে কৃষ্ণ। এখানে